नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् मुखं करोति वातालं पङ्गुलं नयति गिरिं गत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यैश्वरं नमकं विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जय प्रकाशमूर्ते আজকে আমাদের এখানে ভাগবত পাঠে পাঠ করবার জন্য একটা শ্লোক দেওয়া হয়েছে আমাকে, পঞ্চম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় এক নম্বর শ্লোক। এখানে রাজা রঘুগণের প্রতি জড়ভরতের অতিরিক্ত উপদেশ কথা বর্ণনা করা আছে। তো আপনারা জানেন ভরত মহারাজ ঋষভদেবের একশো পুত্র ছিলেন, তার বড় পুত্রের নাম ছিল ভরত মহারাজ। তো এই ভরত মহারাজের নামের অনুসারে এই ভারতবর্ষের নাম দেওয়া হয়েছে। তো অনেক আগে সারা পৃথিবীকে ভারতবর্ষ বলা হতো, তো তার আগে এর নাম ছিল ইলাবৃত বর্ষ, তার আরও আগে এর নাম ছিল ব্রহ্মাবৃত বর্ষ, এরকম নাম পরিবর্তন হয়। তো এখন ভারত বলা হচ্ছে এই ভরত মহারাজের নামের অনুসারে। তো ভরত মহারাজ মহান ভক্ত ছিলেন। তো তখনকার সময়ে নিয়ম ছিল যারা রাজারা রাজত্ব করবেন তাদের বয়স হয়ে গেলে তারা রাজ্যভার তার পুত্রকে দিয়ে জঙ্গলে গিয়ে ভগবানের উপরে নির্ভর করে হরিভজন করবেন। এরকম নয় যে মৃত্যু পর্যন্ত তার রাজ্যকে শাসন করতে থাকবে, এরকম নয়। মৃত্যুর পূর্বে তারা আগে নিজেকে প্রস্তুতি নেবেন মৃত্যুর জন্য। সেভাবে ভরত মহারাজ তিনি তার সমস্ত রাজ্য পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে সেখানে হরিভজন শুরু করেছিলেন। কিন্তু একদিন যখন তিনি আশ্রমে ছিলেন, একটা বাঘ আক্রমণ করে, তাহলে সেই হরিণটা ভয়তে নদীতে লাফিয়ে ওপরে যেতে যেতে সেই সময় সে গর্ভবতী হরিণী ছিল, তো তার একটা শিশু হরিণ জন্ম হয়। ভরত মহারাজ দেখতে পেরে সে শিশু হরিণটাকে নিয়ে তার আশ্রমে রাখেন। তো শিশু হরিণ তো দেখতে খুব ভালো, তা খুব আদর করতেন, তাকে ভালোবাসতেন, তাকে খেতে যেতেন, তার যত্ন করতে 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 তার প্রতি আসক্ত হয়ে গেছেন। যত সুন্দর, হ্যাঁ, তা আর সবসময় তাকে নিয়ে চিন্তা করছেন যে হরিণের কেউ কি ক্ষতি করে ফেলবে নাকি কি হবে, কে নিয়ে চিন্তা করছেন। আর তার মৃত্যু সময় এসে গেছে, মৃত্যু সময়ে তিনি হরিণকে দেখছেন আর হরিণের চিন্তা করছেন। আমি মারা যাব, হরিণকে কে দেখাশোনা করবে? ঠিক যেরকম অনেক লোকেরা চিন্তা করে, আমি মারা গেলে আমার ছোট ছেলে মেয়ে আমার ধন সম্পদ কে দেখা করবে, সব চোর ডাকাতের নিয়ে পালাবে। শাস্ত্রে বলা হচ্ছে যে মৃত্যুর সময় তুমি যে কথা বেশি করে চিন্তা করবে সেইভাবে জন্ম হবে। জং জং বাপি স্মরণ ভাবম তেজন্তন্তে কলেবরম তং তং অব্যতি কন্তে সদা তদ ভাবিত। হে কুন্তী পুত্র অর্জুন, মৃত্যুর সময় তুমি যেই ভাবনা যেই চিন্তায় থাকবে তোমার গতি সেরকম হবে। তো মৃত্যুর সময় চিন্তা করছে যে আমার ছেলেমেয়েরা ছোট, ধন সম্পদ কে নেই পালাবে, কে সুরক্ষা করবে, এই চিন্তা থাকবে। তো মৃত্যুর পরে কি হবে, ধন সম্পদ রক্ষা করবার জন্য ওই বাড়িতে একটা কুকুরে জন্ম লাভ করবে। কিন্তু তখন তার ছেলে বুঝবে না বাবা আসছে বলে, তো কুকুরকে হাঁটাবে তখন। কিন্তু বাবা চিন্তা করছে আমি ঘর সুরক্ষা করব। কিংবা সে একটা সাপ হয়ে জন্ম লাভ করবে, যে সিন্দুকের ধরে টাকা পয়সা রেখেছে সেখানে বসে থাকবে সাপ হয়ে সুরক্ষা করবার জন্য। তো এরকম শাস্ত্রের বর্ণনা করা আছে যে মৃত্যুর সময় কী চেতনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা কৃষ্ণ চেতনা দেহ ত্যাগ করি তাহলে আমার কৃষ্ণের ভাব শুদ্ধ ভাবকে প্রাপ্ত হব। অন্তকালে মামেব স্মরণ মুক্তা কালে বরম জপ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। কোনো সন্দেহ নেই যে অন্তিমকালে আমাদের ভগবানের কথা চিন্তা করি তাহলে আমরা ভগবানের কাছে যাব। তো সেই জন্যই আমরা ভক্তিমূলক সেবা যুক্ত থেকে ভগবানের চিন্তন করবো। সেই জন্যে ভরত মহারাজ সব ছেড়ে দিয়ে ভগবানের চিন্তা করতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হরিণকে ভালোবেসে হরিণের কথা চিন্তা পড়ে গেছেন। তো মৃত্যুর পরে তিনি হরিণ রূপে জন্মলাভ করেছেন। কিন্তু এইটা একটা ভালো হয়েছে যে তিনি ভগবানের ভক্ত ছিলেন, তাই হরিণ জন্ম লাভ করলেও তিনি পূর্বজন্মকে সব স্মরণ করতে পেরেছেন। সব স্মরণ করে, তিনি বলছে হায় হায় আমার সব ব্যর্থ হয়ে গেল, আমি এরকম অত ভগবত ভক্তি যোজনা করেও এই হরিণকে ভালোবেসে তার চিন্তা করে আমি কিন্তু হরিণ হয়ে গেলাম। জাতি স্মর হয়ে গেছিলেন, স্মরণ করতে পারছিলেন, তখন চিন্তা করলেন যে এই আমি দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে তখন সে হরিণ দেহ ত্যাগ করে তো মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছেন, তো তার নাম জড় ভরত। কিন্তু এবার যে মনুষ্য দেহ প্রাপ্ত হলেন উনি খুব সতর্ক হয়ে থাকলেন, তো মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে তিনি একটা জড়ের মতন মুখের মতন স্বভাব দেখালেন। এই সংসার যেন কারোর সঙ্গে আসক্ত না হয়, সংসার বন্ধনের সম্পর্কে পূর্ণ জ্ঞান ওনার হয়ে গেছে যে কি ঘোর বিপদের স্থান। সেজন্য এই সংসারকে ভব কূপের সঙ্গে তুলনা করা হয়েছে, একে সংসার দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে, একে ভব সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে, এই ভৌতিক জগৎকে মৈথুনাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। তো কীভাবে ভব সাগরের অবস্থা, একে ভব অটবীর সঙ্গে তুলনা করা হয়েছে। সংসার অরণ্য, অরণ্যে প্রবেশ করলে যেরকম মানুষের অবস্থা হয়ে যায় আমরা সেই রকম একটা জায়গায় এসে পৌঁছেছি, কিন্তু জ্ঞানের অভাবের দরুন আমরা বুঝতে পারছি না আমরা কি বিপদ সংকুল জায়গায় এসেছি। কিন্তু জড় ভরত, ভরত মহারাজ জড় ভরতের জন্ম লাভ করে সেটা বুঝতে পেরেছেন, তাই তিনি মুখের মতন অভিনয় করছেন, জড়ের মতন অভিনয় করছেন। তো ভাইরা সবুজ রে এটা বেকার লোক, জড় ভরত একদম মহাত্মা মহাজন, তার এই ব্যবহার থেকে সবাই মনে করছে এটা বেকার কোনো কাজের নয়, কথা বলে না, কিছু বুঝে না, বোবার মতন থাকে, সবসময় ভোতার মতন থাকে। জড় ভরত নাটক করছেন যে কেউ যেন সংসার কাজ আমাকে লিপ্ত করবে না, বাস বেশি বুদ্ধি দেখিয়ে ভালো কাজ করবো, বেশি বড় হওয়ার চেষ্টা নেই। তিনি বুঝতে পেরেছেন ভৌতিক জগতে বেশি বাহাদুর দেখিয়ে বেশি বুদ্ধি খাটিয়ে বেশি বড় হওয়ালে কি ফল হয় সেটা ভরত মহারাজ হাড়াহাড়ি বুঝতে পেরেছেন, তাই তিনি সে সমস্ত প্রয়াসকে পরিত্যাগ করে তিনি একটি ব্যর্থ মানুষের মতন নাটক করছেন যে আমি কোনো কাজেরই নয়। তো তার ভাইরা সেটা কোনো কাজের নয়, বসে বসে খায়, তো তাকে পাঠিয়ে দিয়ে তুমি যাও জমিতে গিয়ে ধানে মাঠে গিয়ে পাহাড়ে দাও, এই অল্প একটু খেতে দেবে, ভালো খেতে দেয় না, ভালো ব্যবহার করে না। হ্যাঁ, তো একবার এইরকম হয়েছে, তো একজন রাজা রঘুগণ তিনি পালকি করে যাচ্ছিলেন, তো পালকি করে যাচ্ছিলেন, সব পালকির বাহাকারা বইতে বইতে নিয়ে যাচ্ছেন, সেটা পালকি বহনকারী ব্যক্তি তার শরীর অসুস্থ হয়ে যায়, তখন তারা খুঁজে কে পালকি বহন করবে, তো খুঁজতে খুঁজতে গিয়ে এই জড় ভরতকে পেয়েছেন। আর জড় ভরত ভালো মোটা সোটা সুস্থ দেখতে ছিল, তারা মনে করছে এটা ভালো লোক পাওয়া গেছে, ভালো পালকি বাইতে পারবে, তখন তারা লাগিয়ে দিয়েছে পালকি বাইতে। তো সামনে চার পাঁচজন আছে, পিছনে চার পাঁচজন আছে, তো সব সে রাজা রঘুগণকে পালকিতে বয়ে নিয়ে যাচ্ছেন, যখন বয়ে নিয়ে যাচ্ছে তো জড় ভরত দেখে দেখে যাচ্ছে রাস্তায় কোথায় হয়তো পোকা আছে, পিঁপড়া আছে, তারপরে পা পড়ে গেলে মারা যাবে। তখন সে এরকম হাঁটতে গিয়ে আর অন্য পালিক বাহকদের কাছে সঙ্গে পা মেলাতে পারছে না, পা মা না পালকি বাইতে হলে খুব কায়দায় পা ফেলতে হবে, অন্য মানুষ কে হলে পালকি এদিক ওদিক হয়ে যাবে। তো রাজা রঘুগণ খুব তাকে ভালো লাগছে না, পালকি খুব দুলছে, যে কী ব্যাপার, ও রেগে গেছে, এরকম কেন হচ্ছে। তো সবাই বলছে দেখো আমার এই নতুন লোকটা ধরে নিয়ে এসছি, ও ঠিকের পালকি বইছে না। তো রাজা রঘুগণ তা খুব করে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে, তো কিন্তু এ শুদ্ধ ভক্ত এই রঘুগণের মতন কথা বলবে না, রঘুগণ কথা বলেন না, যখন সুযোগ পায় তখন কথা বলা শুরু করেছেন। অতদিন বোবা হয়েছিলেন, তখন রাজা এরকম বলছে তুমি কেন আমাকে ভালো করে বইছো না, তখন তিনি কথা বলতে শুরু করেছেন যে তুমি কে, আমি কে, কে কাকে পালকিতে বইছে, এরকম অনেক অনেক উপদেশ দিয়েছেন। তো উপদেশ দিতে দিতে এই ১৩ অধ্যায় আজের একটা সুন্দর উপদেশ দিচ্ছেন। তো এই উপদেশটা আমরা বিশেষ করে যারা ঘর বাড়ি ত্যাগ করে ব্রহ্মচারী হবে তাদেরকে বলে থাকি, আমরা সবাইকে বলি না, যদি এটা সবার জন্য দেওয়া হয়েছে। কিন্তু এখানে গৃহস্থর রয়েছেন, মহিলার রয়েছেন, যখন এই কথা পাঠ হবে কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? এটা শুধু ছেলেদের জন্য বিশেষ করে, এটা মেয়েদের শোনার কথা নয়। কিন্তু মেয়েরা মনে করবে না উচিত না যে আমরা মেয়ে, ছেলের মনে করা উচিত না আমরা ছেলে, এটা কিন্তু আসল স্বরূপ নয়। আমরা আসলে কি? আমরা আসলে আত্মা, আমরা ছেলে নই কি মেয়েও নই। তো এখানে সংসারের একটা সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। এই সংসার থেকে, যে পরিবার থেকে আমরা জীবনকে সুখময় আনন্দময় করবার কত স্বপ্ন দেখি, তার সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। এখানে সব কিছু পরিত্যাগ করে ভগবানের চরণকম্বলে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে ব্রহ্মচারী হয়ে জীবনযাপন করলে, সংসার ধর্মকে ত্যাগ করলে তোমরা কি হারাবে, কি হারাবে জীবনে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তো এই সম্পর্কে আমরা একটা শ্লোক পাঠ করে তারপরে আমরা আলোচনা করব। এক নম্বর শ্লোক বোর্ডে আছে, ওখানে দেখো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ব্রহ্মণ উবাচ, দুরতেয়ধন্য জয়া নিবেশিত, রজস্তম সত্ত্ব বিভক্ত কর্মদৃক্, সয়েষ স্বার্থ অর্থ পর পরিভ্রমান, ভবাটবিম জাতি ন শর্ম বিন্দতি। ব্রাহ্মণ উবাচ, দুরতেয়ধন্য জয়া নিবেশিত, রজস্তম সত্ত্ব বিভক্ত কর্মদৃক্, সয়েষ স্বার্থ অর্থ পর পরিভ্রমান, ভবাটবিম জাতি ন শর্ম বিন্দতি। ব্রাহ্মণ উবাচ, দুরতেয়ধন্য জয়া নিবেশিত, রজস্তম সত্ত্ব বিভক্ত কর্মদৃক্, সয়েষ স্বার্থ অর্থ পর পরিভ্রমান, ভবাটবিম জাতি ন শর্ম বিন্দতি। অনুবাদ শুনো ভালো করে মন দিয়ে। ব্রহ্মজ্ঞানী জড়ভরত বললেন, হে মহারাজ রহুগণ, জীব এই দুস্তর সংসার মার্গে ভ্রমণ করে, বারবার জন্ম ও মৃত্যু বরণ করে, জড়া প্রকৃতির সত্ব রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়, সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয় এবং তিন প্রকার কর্মের ফলেই কেবল দর্শন করে। সে ফলগুলো যে শুভ অশুভ এবং মিশ্র, এইভাবে সে ধর্ম অর্থ কামমুখের প্রতি আকৃষ্ট হয়। সে একটি বণিকের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে এবং লাভের আশায় বস্তু সংগ্রহের জন্য অরণ্যে প্রবেশ করে, কিন্তু জড় জগতে সে প্রকৃত সুখ লাভ করতে পারে না। এখানে ভরত মহারাজ এই সংসারকে একটা ভব অটবীর সঙ্গে তুলনা করেছেন। ভব অটবী, অটবী মানে অরণ্য, হ্যাঁ, জঙ্গলের সঙ্গে তুলনা করেছেন। এই জঙ্গলের মধ্যে আমরা সবাই কি না বণিক, বণিক মানে কি যারা ব্যবসায় করে, তার বণিকরা কি করে, তারা জঙ্গলে প্রবেশ করে, জঙ্গল প্রবেশ করে বিভিন্ন বস্তু সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, ধুনো সংগ্রহ করে, আর বিভিন্ন মানে বন্য বস্তু তারা সংগ্রহ করে। তো সংগ্রহ করে নিয়ে এসে তারা শহরে বিক্রি করে, তখনই জঙ্গলের ধারে ধারে তারা সংগ্রহ করতে শুরু করে। জঙ্গলের বেশি ভিতরে যদি প্রবেশ করে তাহলে সেখানে বেশি মধু পাওয়া যাবে, বেশি ধুনো পাওয়া যাবে, বেশি অরণ্যজাত জিনিস পাওয়া যাবে। তো সেই লোভে তারা কী করে, আর ঘর ঘন অরণ্যে প্রবেশ করে। আর ঘর ঘন অরণ্যে প্রবেশ করলে ঘন অরণ্যে কে আছে, বাঘ আছে, ভল্লুক আছে, সিংহ আছে, তাদের তাকে গ্রাস করে। তো সেইভাবে আমাদের এখানে তুলনা করা হচ্ছে যে আমরা ইন্দ্র তৃপ্তির আশায় আমরা এই সংসার অরণ্যের মধ্যে প্রবেশ করে কঠোর পরিশ্রম করি, তার ফলে আমাদের কি অবস্থা হয়। ঘন অরণ্যের মধ্যে প্রবেশ করলে ঘন অরণ্যে কি রয়েছে, এই সংসার রূপ ঘর অরণ্যের মধ্যে কি রয়েছে, কার সম্মুখীন হতে হয়, সেই সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান থাকা দরকার। আমরা যেই জগতে রয়েছি, যেই স্থানে আমরা রয়েছি, এই স্থানটি কত বিপদসংকুল স্থান সেটা আমাদের জানা দরকার। আমরা যেই জায়গায় রয়েছি এটা কত জঘন্য, এটা যদি আমরা না জানি তাহলে এখান থেকে মুক্তিবার প্রয়াস আমরা কেন করব। তো এই স্থানের জঘন্যতা সম্পর্কে না জানার দরুন আমরা অনাদিকাল থেকে এই ভৌতিক জগতে রয়েছি, এই ভৌতিক জগতে বেরোতে চাই না। যদিও আমরা পুনরপি জন্মম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শন, এই সংসার চক্র আবর্তে কোনো অনাদিকাল থেকে ঘুরছি, বেরোতে চাই না। কেন বেরোতে চাই না, না যথার্থ রূপে দুঃখের অনুভব করতে পারি না, আমরা বুঝতে পারি না। সেজন্য এখানে রাজা রঘুগণকে জড়ভরত, ব্রহ্মজ্ঞানে জড়ভরত বলছেন এই সংসারের অবস্থা ভব অটবি, এই সংসার অরণ্যের কথা বর্ণনা করে বলছেন। জীব কি করে, এই সংসার অরণ্যের মধ্যে প্রবেশ করে। তো প্রবেশ করে কি কিসের কিসের সম্মুখীন হবে, তো বলা হচ্ছে এখানে অত্যন্ত শক্তিশালী দস্যু রয়েছে, জঙ্গলে দস্যুর লোক থাকে, আর যে বণিকরা আসে পথিকরা আসে সব লুটপাট করে নিয়ে যায়। তো আমাদেরও সেই রকম, আমার এই সংসার অরণ্যের মধ্যে প্রবেশ করেছি, আমাদের ধন সম্পদ রয়েছে, যেই ধন দিয়ে আমরা কৃষ্ণের সেবা করব, যে ধন দিয়ে আমরা কৃষ্ণকে পাব, সেই ধন সম্পদ কি করছে না, এই সংসার অরণ্যের যে ছয়টি অত্যন্ত প্রবল দস্যু রয়েছে, এই ছয়টি দর্শ কি, হ্যাঁ না, এই ছয়টি দর্শ হচ্ছে আমাদের ছয়টা ইন্দ্রিয়, এই ছয়টা ইন্দ্রিয় আমাদের এই চক্ষু নাসিকা জিহ্বা ত্বক, হ্যাঁ কর্ণ, এই পঞ্চ ইন্দ্রিয়, আর একটা হচ্ছে মন। এই ছয়টা ইন্দ্রিয় হচ্ছে ছয়টা দর্শুর মতন, কাম ক্রোধ লোভ মোহ ষড়রিপু, এরা সংসার অরণ্যে এই ছয়টা ইন্দ্রিয় রয়েছে, এই দর্শুরা যারা সব হরণ করে নিয়ে যায়, তো আমাদের বীর্য শৌর্য সব কিছুকে শক্তিকে ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় তর্পণে লিপ্ত হয়, তাতে কি আছে? এই ইন্দ্রিয় তর্পণ করে আমরা মনে করি আমার আনন্দ পাচ্ছি, কিন্তু ইন্দ্রিয়গুলি আমাদের শোষণ করে আমাদের সবকিছু হরণ করে নিয়ে যাচ্ছে, সবকিছু হরণ করে নিয়ে যাচ্ছে। আমরা মনে করছি আমরা ভালো করে টিভি দেখে আনন্দ পাচ্ছি, এই চোখ টিভি দেখতে 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 চোখ খারাপ হয়ে যাচ্ছে, কান দিয়ে আমরা হেডফোন দিয়ে মিউজিক শুনতে শুনতে কান খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্ত ইন্দ্রিয়গুলি এরকম মানুষকে সব নিস্তেজ করে দিচ্ছে, সব বীর্য শৌর্য সবকিছু হরণ করে নিয়ে যাচ্ছে। এই সংসার অরণ্যের মধ্যে এই ছয়টা মহান দর্শ রয়েছে। আর বদ্ধজীব এই জাগতিক লাভের আশায় যেন অরণ্যে প্রবেশ করে, কোনো বনিক প্রবেশ করে, তো আমরা মনে করি কোনোভাবে এই ছটা ইন্দ্রিয় দিয়ে বেশি ভোগ করলে সেটা জীবনের লক্ষ্য। সবাই মনে করে যে জীবনের লক্ষ্য কি, জীবনের শ্রেষ্ঠতা কি, না কে কত বেশি করে এই ছটা ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়কে ভোগ দিতে পারে, এই ছটা ইন্দ্রিয় যে যত বেশি ভোগ দিতে পারে সে মানুষ শ্রেষ্ঠ বলে আমরা মনে করি, বা সেই কথাটাই জগতে প্রচলিত আছে যে শ্রেষ্ঠ মানুষকে, তাই আমরা সবাই শ্রেষ্ঠ হতে চেষ্টা করি। আর শ্রেষ্ঠ হওয়া মানে কি, এই ছয়টা ইন্দ্রিয় কতটা ভোগ যোগাতে পারি, কতটা ভোগ যোগাতে পারি, উঠে পড়ে মরে কোনোভাবে ভোগ যোগাতে হবে। কিন্তু আসলে কি হচ্ছে, এই ছয়টি ইন্দ্রিয় দর্শনের মতন বসে আছে, তো আমরা যতটা ইন্দ্রিয় ভোগের জন্য ব্যবস্থা করি মানে কি, ততটা বেশি ঘন অরণ্যের মধ্যে আমরা প্রবেশ করছি, ঘন অরণ্যের মধ্যে প্রবেশ করছি। আর যতটা ঘন অরণ্যের মধ্যে প্রবেশ করছি তখন কি হচ্ছে, না এই দর্শুরা এসে আমাদের বিপথে চালিত করে দিচ্ছে। দর্শুরা ভুলে টুলে পাঁচটা ইন্দ্রিয়, যে সমস্ত ধন সম্পদ আমরা কৃষ্ণের জন্য রেখেছিলাম, এই দর্শু সব চুরি করে নিয়ে এসে আমাদের বিপথে পরিচালিত করছে, এই ইন্দ্রিয়গুলো আমাদের বিপথে নিয়ে যাচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, না আমার এই বণিক রূপী আমার যে বদ্ধ জীব আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের সমস্ত অর্থকে হরণ করে নিয়ে যাচ্ছে, আমাদের অর্থকে আমাদেরকে দিতে চাইছে না। সেজন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, না তে বিধু স্বার্থ গতিমি বিষ্ণু দুরাশয়া যে বহি অর্থ মানি না অদান্ত গোভি বিশতান্ত মিশ্রম পুনঃ পুনচর বিতচর বনানা, না তে বিধু স্বার্থ গতিমি বিষ্ণু। এই ভব অটবীর মধ্যে প্রবেশ করে আমাদের মতন বদ্ধ জীব আমরা বুঝতে পারি না, নতে বিধু স্বার্থ গতিমি বিষ্ণু, আমাদের জীবনের আসল স্বার্থ কি, না বিষ্ণু ভক্তি লাভ করা, কিন্তু সেটা প্রতি আমরা চেষ্টা না করে দুরাশয়া যে বহি অর্থ মানে না, আমরা বিষ্ণুর বহির্ভূত বস্তুকে অর্থ বলে মনে করি আর বিষ্ণুকে অর্থ বলে বুঝতে পারি না, আমরা দুরাশা করি, দুরাশয়া খুব দুরাশা করি, এটা পাবো সেটা পাবো আরো পাবো আরো পাবো আরো পাবো, যেটা পাওয়া যাবে না তার কি করে পাবো, এরকম করে ঘোড়া গাধার মতন পরিশ্রম করতে 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 দুরাশয়া, দুর্বাসনা, দুশ্চেষ্টা, দুরাশয়া যে বহি অর্থ মানে না, আমরা বিষ্ণু ভক্তির বহির্ভূত বস্তুকে অর্থ বলে মনে করি, আমরা জানি না, নতে বিধু স্বার্থ গতিমি বিষ্ণু, বিষ্ণুই যথার্থ স্বার্থ। কেন না, আমাদের অবস্থা কি, না অদান্ত গোভি বিশতান্ত মিশ্রম, আমাদের ইন্দ্রিয়গুলো সংযত নয়, এই ইন্দ্রিয়রূপী দর্শন আমাদেরকে বিপথ চালিত করছে, এদিকে টানছে ওদিকে টানছে। ঠিক যেরকম শাস্ত্রের বর্ণনা দেওয়া হচ্ছে একটা ঘোড়া গাড়ির সঙ্গে, তা ঘোড়া গাড়ির উপরে একটা মানুষ বসে আছে, এই পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে, তো পাঁচটা ঘোড়া যদি পাঁচ দিকে টানে তাহলে সে যাত্রীর কি অবস্থা হবে, শোচনীয় অবস্থা। আমাদের সেই অবস্থা, এই পাঁচটা ঘোড়া ইন্দ্রিয় পাঁচ দিকে টানছে, আর আমরা যে জীবাত্মা আমাদের অবস্থা শোচনীয় অবস্থা পড়ে গেছে। সেজন্য এখানে বর্ণনা করা হচ্ছে যে এই বণিক রূপী যে আমরা বদ্ধ জীব, এই দর্শ আমাদের অর্থকে হরণ করে নিয়ে যাচ্ছে, অদান্ত গোভি বিশতান্ত মিশ্রম, আমাদের ইন্দ্রিয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই, তারপর তার জন্য কি হচ্ছে, বিশতান্ত মিশ্রম, আমার তমসাচ্ছন্ন রাজ্যের মধ্যে প্রবেশ করছে, অন্ধকার অজ্ঞান অন্ধকার মধ্যে প্রবেশ করছে। তার ফলে কি হচ্ছে না, পুনঃ চর্বিত চর্বনা না, তা আখ ভালো করে চাবিয়ে জুস খেয়ে ফেলে দিয়ে সেই ছোবড়াটা কিন্তু আবার চাবাবে, কি পাবে, কিছু পাবে? হ্যাঁ পাবে, দাঁত ব্যথা পাবে, দাঁতটা ব্যথা হবে, জোয়াটা ছিঁড়ে যাবে, এটাই পাবে। তো আমাদের সেই অবস্থা হয়েছে, অদান্ত গভী বিশতান্ত মিশ্রাং পুনঃ পুনঃ চর্বিত চর্বনা না, আমার বারম্বার একই সুখ লাভ করবেন চেষ্টা করছি, একই সুখ সকাল থেকে সন্ধ্যা, কি কিরকম সুখ, কি আমরা ছোবড়াটাকে চাবাচ্ছি সেটা এখানে রাজা রঘুবনকে ভরত মহারাজ বলবেন। আমাদের সুখের সংসার সুখের একটা সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে, আমরা সংসার সুখ করছি না, সংসার সুখের নামে এই চাবানো ছোবড়াকে চাবাতে চাবাতে দাঁত ব্যথা রক্ত বাহির করছে, আমরা সংসারের সুখ করছি না, উট কাটা খেয়ে তার জিহ্বাটাকে কেটে ফেলে রক্ত নুনতা নুনতা লাগে, উট মনে করে হা কি সুখ আমি পাচ্ছি, সংসার সুখের দ্বারা নিজের রক্ত পান করছি, সে কথা এখানে তুলে ধরা হয়েছে। তাই দর্শুর সঙ্গে তুলনা করা হলো, কার সঙ্গে, কাদেরকে দর্শকের সঙ্গে তুলনা করা হলো, কাদেরকে দর্শক তুলনা করা হলো, মনে আছে না? ঘুমাচ্ছ, ইন্দ্রিয়দেরকে, ইন্দ্রিয় তৃপ্তি নেই ইন্দ্রিয়গুলিকে, এই ছয়টা ইন্দ্রিয়কে দর্শুর সঙ্গে তুলনা করা হলো। তারপরে জঙ্গলে ঢুকলে আর কি আছে, দর্শু আছে, আর কি আছে, বাঘ ভল্লুক সিংহ হিংস্র পশু আছে, এরা সব রয়েছে, হিংস্র পশু রয়েছে, এদের কার সঙ্গে তুলনা করা হয়েছে? একটু সতর্কই শুনবে, ঠিক আছে, কিছু খারাপ মনে করবে না, তা শাস্ত্রে বলা হয়েছে, এদেরকে তুলনা করা আছে যে অরণ্যে বহু দর্শু ডাকাত বাঘ ও শৃগাল রয়েছে, দর্শুর তাহলে ছয়টা ইন্দ্রিয়, আর বাঘ শৃগালকে পত্নী আর সন্তানদেরকে শৃগালের সঙ্গে তুলনা করা হয়েছে, পত্নী আর সন্তান এরা শৃগালের মতন বাঘের মতন, গভীর রাত্রে শৃগালরা উচ্চস্তরে ক্রন্দন করে, রাত্রে শৃগালরা চেঁচায় না, ঘুমাতে দেয় না, ঠিক তেমনই এই জড় জগতের পত্নী ও সন্তানেরা শৃগালের মতন ক্রন্দন করে। সন্তান বলে বাবা বাবা আমি এটা চাই, আমাকে এটা দাও এটা দাও, আমি তোমার কত প্রিয় পুত্র, আমাকে এটা দেবে না, আর দাও না কেন? আর তোমার পত্নী বলে আমি তোমার কত প্রিয় পত্নী, আমাকে এটা দাও, আমাকে হার দাও, সায়া দাও, ব্লাউজ দাও, এটা দাও, ওটা দাও, আমাকে এখন এটার প্রয়োজন। আর তখন স্বামী মনে করে হা আমাকে পত্নী কত ভালোবাসছে, না দিলে হয় নাকি, স্বামী সঙ্গে সঙ্গে রেডি, কে এ সারাদিন খেটে 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 খেটে, পত্নীর পত্নীর যে কি অবস্থা সেগুলো তুলে ধরা হয়েছে, কত ভর্ৎসনা, কত নিন্দা, কত কি শুনতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, কত কঠোর পরিশ্রম করতে হয়, কিসের জন্য? এই পত্নীর এই সুখের কথা শুনে তাকে একটু দিতে হবে, আমাকে সারা জীবনের লক্ষ্য সেটাই হয়ে পড়ে, সারা জীবন সেটাই লক্ষ্য পড়ে, কি করে গাধার মতন খেটে 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 এর একটু হাসি মুখ দেখব, হাসি কথা শুনব, বাস সেটুকু জন্য তাকে তুলে ধরা হয়েছে। এইভাবে তারা কি করে, সংসার অরণ্যে জীব দর্শু তস্করের দ্বারা লুণ্ঠিত হয়, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না, সে জীব বিপদে পরিচালিত হয়ে গেছে, জীবন আসল অর্থকে নতে বিধু স্বার্থ গতিমহি বিষ্ণু। তো সেই জন্য তারা কি করে, যে তাদের অর্থকে তারা ভগবান কৃষ্ণ ভক্তির জন্য ব্যবহার না করার পরিবর্তে তারা কোথায় খরচা করে, ক্লাবে গিয়ে খরচা করবে, বেশ্যালয়ে খরচা করবে, পানশালায় খরচা করবে, কনসাইখানায় খরচা করবে, তো এইভাবে কষ্ট অর্জিত ধনকে সেখানে তারা খরচ করে ফেলে। আর এরকম পাপকর্মে থেকে তারা বারম্বার পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী যশনম এরকম করবে, ঠিক যেরকম একটা মেষপালক তো হিংস্র পশু বাঘ শৃগাল অন্যান্য হিংস্র পশু যেমন রক্ষকের আশ্রয় থাকে, একটি একটি মেষ ভেড়াকে চরি করে খেয়ে ফেলে, সেরকম পত্নী সন্তান এই বণিকের হৃদয়ে প্রবেশ করে নানাভাবে লুণ্ঠন করে থাকে। যেটা আমি বলেছিলাম, এই সংসার জীবনের একটা সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেটাকে পশ্চাতি চা পশ্চাতি ভাগবত বলা আছে। পশ্চাতি চা পশ্চাতি, আমাদের অবস্থাকে আমরা দেখেও দেখি না। মায়া আমাদেরকে এইরকম বুদ্ধিকে হত করেছে, আমরা দেখেও দেখছি না, আমরা বললেও আমরা বলছি শুনছি চর্চা করছি কিন্তু দেখতে পাচ্ছি না। তো এরকম ঘরণা অরণ্যে প্রবেশ করে আমরা দুটো সম্মুখীন হলাম, একটা আছে কি দর্শু, দর্শু কারা, হ্যাঁ ইন্দ্রিয়, তারপরে আছে শৃগাল ইত্যাদি হিংস্র জন্তু কারা, হ্যাঁ আত্মীয় স্বজন পুত্র পত্নী। তারপরে বলা আছে এই বনে অসংখ্য তৃণ গুল্ম লতার দ্বারা আচ্ছন্ন গহ্বর রয়েছে, বড় বড় গাড্ডা রয়েছে, ছিল তৃণ আচ্ছাদিত অন্ধকার গহ্বর রয়েছে, সে গাড্ডা দেখা যাবে না, মনে হবে আমি ঘাসের উপরে হাঁটছি হাঁটছি হাঁটছি, যেতে হুট করে সে গর্তে পড়ে যাবে। এই হচ্ছে ভবকূপ একে বলা আছে, ভব অটবীর মধ্যে ভবকূপ রয়েছে, আর সেই সমস্ত গহর গহর ভিতরে বদ্ধ জীবরা কি করে, তা ভিতরে প্রচুর মশা আছে, মশাগুলো তারা সব কামড়াবে, এই দুর্য তারা অত্যন্ত উপদ্রব করবে। কখনো কখনো সেই অরণ্যের মধ্যে এক অলিক প্রাসাদ সে দর্শন করবে, অরণ্যে যেতে যেতে কোন পুরনো প্রাসাদ দেখবে, কখনো কখনো আকাশে উল্কার মতন পিসাচদেরকে দর্শন করবে। তো ভরত মহারাজ না জড় ভরত এই সমস্ত তুলনাত্মক কথা বলছেন যে সংসারে প্রবেশ করলে এই হবে, কিন্তু রাজা রঘুগণ সে তো আমাদের মতন মানুষ না, তিনি খুব বুদ্ধিমান ব্যক্তি। তো ভরত জড় ভরতের তুলনা করে বলছেন, তিনি সব ধরে ফেলছেন যে কি বলছে, অরণ্যে প্রবেশ করলে দর্শু পাবে, সে ধরে ফেলছে মানে ছয়টা ইন্দ্রিয়, অরণ্য প্রবেশ অরণ্যে প্রবেশ করলে সেখানে পশুর ধন সব খেয়ে ফেলবে অশান্তিতে রাখবে, এটা আমাদের আত্মীয় স্বজন। সেখানে অরণ্যে প্রবেশ করলে সেখানে তৃণ আচ্ছাদিত গহ্বর রয়েছে, এই গহ্বরটি কি না গৃহস্থলী প্রকৃতপক্ষে সকাম কর্মের একটি গহ্বর, এই গাড্ডায় আমরা পড়ে যাই। এখানে অনেক লতাগুল্ম রয়েছে, সেগুলো কি না গৃহস্থরা যে বিভিন্ন প্রকার সকাম কর্ম করে, এই পূজা করবে এই শ্রাদ্ধ করবে এই যজ্ঞ করবে, এগুলো সকাম কর্ম বলা হয়, এটা করলে এটা পাবো, ওটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো, এই কর্ম করলে এই সুখ পাবো, এই যজ্ঞ কর বিবাহ কর ব্রত কর শ্রাদ্ধ কর, এগুলি সকাম কর্ম। এই গৃহ গৃহস্থলী মধ্যে এই গৃহরূপ গহ্বরে প্রবেশ করে মানুষ এই যে সকাম কর্মের বন্ধে আবদ্ধ হয়ে যায়, স্বর্গ সুখ লাভ করবার বিচারে সে খুব সকাম কর্ম করে, তো তখন কি করে না এই গডে গাড্ডায় পড়ে থাকে। তো জীবিকা উপার্জন করবার জন্য তাকে বিভিন্ন প্রকার কল কারখানায় কাজ করতে হয়, ব্যবসায় করে কাজ করতে হয়, কখন কখন তাকে কী করতে হয় অনেক পুণ্য অর্জন করে সে স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করে, বড় বড় যজ্ঞ করে, তো এইভাবে সে বিভিন্ন কর্ম করতে হয়, তাকে বিভিন্ন প্রকারের এই কর্ম করতে গিয়ে বিভিন্ন প্রকার অবাঞ্ছিত লোকের সঙ্গে তাকে মিশতে হয়, তার বিভিন্ন প্রকার গালিগুলো শুনতে হয়, ভর্ৎসনা শুনতে হয়, তাকে তুলনা করা এই মশার সঙ্গে তুলনা করা হয়েছে। মশা যেরকম কামুড়ায় ব্যথা দেয়, সেরকম এই ভব অটবীর মধ্যে প্রবেশ করলে তো কুয়ার মধ্যে পড়ে যাবে। এই কুয়াটা কি, কুয়াটা কার সঙ্গে তুলনা করা হয়েছে, এই গৃহকে কুয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই জঙ্গলের মধ্যে অনেক তৃণ গুল্ম লতা রয়েছে, তৃণ গুল্ম লতাগুলি কার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা কি বুঝতে পেরেছ, বুঝতে পারো না, পারো না না তৃণ গুল্পর সঙ্গে যে তুলনা দিলাম একটা, বুঝতে পারলো তোমরা, তুমি বুঝতে পারছো লাল লাল গেঞ্জি, হ্যাঁ কি না বলো, বুঝতে পারলাম না, কেউ বুঝতে পারছে তৃণ গুল্মর সঙ্গে আমি তুলনা দিলাম যে সকাম কর্মর বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। ছাত্ররা বুঝতে পেরেছ? সকাম কর্ম মানে বুঝতে পেরেছ? বুঝতে পারছো সকাম কর্ম মানে? হাত তোলা তো কয়জন বুঝতে পারছো সকাম কর্ম মানে কি? আর বাকিরা বুঝতে পারে না সকাম কর্ম মানে কি। সকাম কর্ম মানে কিছু কর্ম করছে কামনা বাসনা নিয়ে, ও শুভ কর্ম করছে, পুণ্য কর্ম করছে, যজ্ঞ করছে, কিন্তু কামনা বাসনা নিয়ে করছে, বুঝতে পারছ? তো শুভ কর্ম পুণ্য কর্ম হলেও যেহেতু ভোগ বিলাসের কামনা বাসনা নিয়ে করেছে, তো সেগুলোকে মানুষকে সংসার বন্ধনের মধ্যে রাখে। তাই পুণ্যকর্ম হলেও ধর্মকর্ম হলেও এই সকাম কর্মটাকে ভালো নয় বলে বলা আছে। সেজন্য এই ঘন অরণ্যের মধ্যে এই লতা গুল্মকে সকাম কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? সকাম কর্ম আমাদেরকে এই গৃহরূপ গহর মধ্যে বেঁধে রাখবে, বুঝতে পারছ? এখানে প্রভুপাদ বলছেন তো কেউ যজ্ঞ করে স্বর্গে যেতে চায়, তো স্বর্গে যাবে, তো স্বর্গে গেলে এই গহর মধ্যে থাকবে, এই গহর বাহিরে বেরোতে পারছে না। সেই জন্য গৃহকে গহর সঙ্গে তুলনা করা আছে। গহর বিশ্বমা থাকতে সুযোগ দিচ্ছে কে? এই সকাম কর্ম, এই লতা গুল্ম রূপী সকাম কর্ম। আর এই গহর মধ্যে প্রচুর মশা আছে, মশা কামুড়ায় সবসময়। সে মশাগুলি কি? মশাগুলি কি? হ্যাঁ হ্যাঁ, দুর্জনদের কাছ থেকে ভর্সা শুনতে হয়। আমরা যে ব্যবসা করতে যাই, ফ্যাক্টরি করতে যাই, কত গালিগুলো শুনতে হয়, কত ভর্সনা শুনতে হয়, কত নিন্দা শুনতে হয়। সে অফিসারদের কাছ থেকে কথা শুনতে হবে। বিজনেসম্যানগুলো দেখতে ভালো গাড়িতে চড়ে ভালো বাড়িতে থাকে, কিন্তু কীভাবে যে তারা কষ্ট করে। হ্যাঁ, সে বিজনেস করতে যাবে, ট্রেন রিজার্ভেশন পাবে না, বড় বড় বিজনেস, সারা রাত আমি দেখেছি বাথরুম কাছে শুয়ে থাকে। কালকে দিল্লি থেকে গিয়ে পৌঁছাতে হবে অন্য কোনো স্টেশনে, বড় বড় বিজনেসম্যান, তুই রিজার্ভেশন পায় না। সে আমি তখন দেখে দুঃখ, বাহারে বিচারা এত বড় ধনী লোক এখানে বাথরুম কাছে শুয়ে থাকে, কত বড় লাঞ্ছিত হতে হয়। হ্যাঁ, তো কত বড় লাঞ্ছিত হতে হয়। এটা কি? এটা মশার কামড় খায়। কখনো কখনো অরণ্যের মধ্যে অলিক প্রাসাদ সে দেখে। এই অলিক প্রাসাদ কি? তা সবসময় যে বিরাট আশা, আমি বিরাট বিশাল গৃহ নির্মাণ করবে যেখানে আমি চিরকাল সুখে থাকব, এইটাই ভব অটবি। সংসার অরণ্যের একটা অলিক প্রাসাদের সঙ্গে তুলনা করা আছে। অলিক প্রাসাদটা কি? না, মানুষ কত সুন্দর বাড়ি তৈরি করছে, মানুষ মনে করে যে জীবনে সংগ্রাম করে যেটা ভালো দালান বাড়ি আমি করতে পারলাম, ও আমার জীবন সার্থক হয়ে গেল। কত পরিকল্পনা করে, কত গৃহকে গুছায়, কত সাজায়, কত বাজার করে, কত কি করতে থাকে, দিন রাত খালি চিন্তা করতে কত সুন্দর করে সাজাবো। সাজাতে 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 একদিন কি হবে, সে গৃহটাকে কি করতে হবে, হ্যাঁ, তাকে বাহির করে দেবে। যাদেরকে নিয়ে এই সুন্দর গৃহ নির্মাণ করলো, ছেলে মেয়ে বউকে নিয়ে আমি আনন্দ করব, ফুর্তি করব, আর যখন সে দেহ ত্যাগ করে মারা যাবে, তখন সেই ছেলে মেয়েরা কি করবে, আরে মরাকে তাড়াতাড়ি বাহির করে দাও, দরজা বন্ধ করে, তাহলে ভূত ঢুকে পড়বে। এটা নিয়ম আছে আমাদের ওড়িশায়, করে না, কেউ মারা গেলে সে সে শবটাকে বাহির করে দেওয়ার সঙ্গে দরজাটা বন্ধ করে দিতে হয়। কি বিশ্বাস ওদের, একটা ভূত ঢুকে পড়বে। যে অত সুন্দর বাড়ি বানালো, কত খাটলো, কত কি করলো, তখন যাদেরকে নিয়ে সুখ করবে নিয়ে চিন্তা করলো, তারা চিন্তা করছে, হ্যাঁ এটা বাহিরের দরজা বন্ধ করে দাও তাড়াতাড়ি, বিরাট ভূত ঢুকে পড়বে, এই অবস্থা। হ্যাঁ, তো যে দেহের এই অবস্থা তার প্রতি আমার কত আসক্ত হচ্ছে, সে এই জন্য একে অলিক প্রাসাদের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সংসার অরণ্যে এই অলিক প্রাসাদ, আর কখনো কখনো সে আকাশে উল্কার মতন পিশাচদের দর্শনে বিভ্রান্ত হয়ে যায়। সে সংসার অরণ্যে এই উল্কার মতন পিশাচটা কে? তো উল্কার মতন পিশাচকে তুলনা করা হচ্ছে স্বর্ণের সঙ্গে তুলনা, সোনা। স্বর্ণকে আকাশে উল্কার মতন দ্রুতগামী পিশাচের সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষ সোনার জন্য জীবন দিয়ে ফেলছে। হ্যাঁ, এই সোনা খুব চকচক করে, উল্কার মতন, বিদ্যুতের মতন, উল্কার মতন চকচক করবে, কি সঙ্গে সঙ্গে এটা সোনা খুব আসক্ত হয়ে যাবে। তখন সোনা আমাদের সমস্ত দুঃখের কারণ হবে। এই সোনার জন্য মানুষ প্রাণ দিয়ে ফেলবে, সেজন্য একে ভূত প্রেতের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সোনা সাধারণ মানুষের জীবনে সোনাটা বিরাট জিনিস, লোক কত দৌড়াচ্ছে সোনার পেছনে, কিন্তু তাকে এখানে পিসাচের সঙ্গে তুলনা করা হয়েছে। পিসাচ যেরকম মানুষকে খেয়ে ফেলে, সোনা সেরকম মানুষকে খেয়ে ফেলে, সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, সম্পূর্ণ বিপরীত কথা এখানে বলা আছে। ইন্দ্রিয় যেটাকে আমরা মনে করি, ইন্দ্রিয়টা সব আবার সব কিছু, আমার ইন্দ্রিয় আমার আনন্দ সুখ ভোগের আসল আছে ইন্দ্রিয়, তাই দর্শন সঙ্গে তুলনা করা হয়েছে। আমার ছেলে মেয়ে ভুল আমার তাদেরকে বাঘ ভাল্লুক শিকারের সঙ্গে তুলনা করা হয়েছে। আরে সোনা কত কি সোনা পাবো, তাকে ভূত প্রেত পিসাচের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, কত সুন্দর গৃহ নির্মাণ করবো, তাকে কার সঙ্গে তুলনা করা হলো? হ্যাঁ, অলিক প্রাসাদের সঙ্গে তুলনা করা হয়েছে। এই হচ্ছে সংসারের রূপ। এই সংসারের রূপ কি কেউ আমাদের কাছে তুলে ধরে? কেউ তো তুলে ধরে না, কিন্তু গীতা ভাগবত মহাজনরা তুলে ধরছে, গুরুদেব তুলে ধরছেন। এই সংসার আছে একটি মাকাল ফলের মতন। মাকাল ফল দেখেছ না? দেখলে শুনেছ মাকাল ফলের সম্পর্কে? মাকাল ফল নাকি দেখতে খুব সুন্দর। হ্যাঁ, কিরকম রং? অরেঞ্জ না লাল, খুব লাল সুন্দর দেখতে। হ্যাঁ, মাকাল ফল। আর ভিতরে ফাটালে কিরকম দেখতে? দেখতে কিরকম? কালো, মানে কি বিস্কুটে কালো, সুন্দর কালো না, এইরকম একটা অদ্ভুত। হ্যাঁ, দেখতে এই সংসার ঠিক সেই রকম, এটা মাকাল ফলের মতন। এই মাকাল ফল যেরকম উপর দেখতে খুব সুন্দর, আর চাটতে ইচ্ছা হয়, খেতে ইচ্ছা হয়, তা আমার এই মাকাল ফলকে উপভোগ করতে চেষ্টা করছি। তাই সংসারে সমস্ত ভোগ্য বস্তুর এটা অন্য দিকটা তুলে ধরা হয়েছে এখানে, আমরা একটা দিক বুঝতে পেরেছে বলে। হ্যাঁ, তো এই ভব অটবিতে ভ্রমণ করতে করতে বদ্ধজীব অদৃশ্য বিল্লির কঠোর শব্দ শুনতে পায়। বিল্লি মানে কি জানো? না, বিড়াল নাই, ঝি ঝি পোকা, ঝি ঝি পোকা আছে। ঝি ঝি পোকা দেখতে পাবো না কোথায়, কান ফেটে যাবে। এই ঝি ঝি পোকা মানে কি? মানে কেউ তো আছে তোমার সামনে ভর্ৎসনা করবে, নিন্দা করবে, তাদেরকে এখানে তুলনা করা হলো। আর কেউ তো সামনে বলবে না, তোর পিছনে অনেক কটুক্তি বলবে। ঝি ঝি পোকা, যে ঝি ঝি পোকা দেখতে পারবে না কোথায় আছে, কান ফাটিয়ে ফেলবে। তোরও কেউ আছে তোর সামনে বলবে না, পিছনে তোমার পেছনে বলবে, লোকেদের বলবে ঝি ঝি পোকা। আর সেগুলো তো তোমার কানে আসবে, তোর কান ফেটে দেবে, বুঝতে পারো না কে এটা বলছে। ঝি ঝি পোকা আসে যাবে, সেজন্য বলা আছে কঠোর শব্দ পাবে, সেটা তার কর্ণশূল উপস্থিত হবে। আর কখনো কখনো পেঁচার কর্কর পেঁচা আবার আছে, পেঁচা আওয়াজ করবে। তো এই পেঁচা কি? পেঁচার আওয়াজে কান ফেটে যাবে। ওটা কি? শত্রুদের কঠোর দুরুক্তি। যারা শত্রু লোক তোমাদের অনেক গা জ্বালা কথা বলবে, গা জ্বলে যাবে। গ্রামে আমি শুনেছি এরকম, এই দুই পরিবারের ঝগড়া হবে, সে এক পরিবার লোক একটা মাতাজি গিয়ে তার পরিবার যত সব মানে কি অশ্লীল কথা শুধু বলতে থাকবে, যেটা শুনে শুনে সে যেন কষ্ট পাক। এরকম দেখা যায় কোনো পরিবারের লোক হয়তো ওটা ভালো সম্ভ্রান্ত পরিবার, কার সঙ্গে ঝগড়া লেগেছে, সে অশ্লীল কথা বললে আর একটা পরিবারের লোককে কষ্ট দিতে পারবে না, ওরা কি করবে? ভাড়া দিয়ে নিয়ে আসবে। ভাড়া দিয়ে লোকনে আসে, তার দরজার সামনে দাঁড়া করাবে, আর সব অশ্লীল কথা তাকে বলতে থাকবে, তার বিরুদ্ধে বলতে থাকবে। এইটা আছে এইরকম অবস্থা। হ্যাঁ, এটা পেঁচা, পেঁচা সব দুর্ভাগ্য প্রয়োগ করবে, এরকম দুর্ভাগ্য প্রয়োগ করবে। যদি দুটো থাপড় লাগায়, ঘুষি লাগায়, তা থেকে আরো বেশি কষ্ট হবে। হ্যাঁ, এই হৃদয় বিদ্ধ হবে তোমার। এইরকম আমরা বুঝতে পারি না কি প্রকার যে কষ্ট পাই আমরা এই বিভিন্ন লোকেদের কাছ থেকে, কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। আর ক্ষুধার্ত হয় সে যখন কখন কখন এক বৃক্ষের আশ্রয়গ্রহণ করতে যায়, যাতে কোনো ফল অথবা ফুল। হ্যাঁ, ক্ষুধার্ত হয় সে যাবে কোথায়? ফল ফুল পাবে না, তার ফলে কষ্ট ভোগ করবে। তৃষ্ণার্ত হয় জলের আশায় মরিচিকার পেছনে সে দৌড়াবে। তো এইরকম আমাদের সংসার যে অরণ্য রয়েছে, এ সম্পর্কে যারা আরো ভালোভাবে তোমরা জানতে চাও, তো নারদ মুনি যেরকম দক্ষ প্রজাপতি 10,000 সন্তান সৃষ্টি করেছেন, তাকে নির্দেশ দেওয়া হয়েছে এই ব্রহ্মাণ্ডকে তুমি জীবে ভরে দাও, জীবজন্তু ভরে দাও। তিনি অশ্বিনীকে তার পত্নীর গর্ভে 10,000 সন্তান সৃষ্টি করেছেন। আমি তোমাদেরকে আগে এই কথা বলেছি পূর্ববৎসরে। তখন নারদ মুনি এসে গেছেন, নারদ মুনি দেখে লোভ হয়ে গেছে, আরে 10,000 লোকে বাবাজি করবে একসঙ্গে, আমি তাকে প্রচার করা শুরু করে দিয়েছেন। নারদ মুনির লক্ষ্য মানে কি, মানে কেউ যেন এই সংসার বন্ধনে না পশু, সে ভগবানের আরাধনা করে ভগবত ধামে চলে যাক, সংসার বন্ধনে প্রবেশ করলে তো অবস্থা খুব হালত খারাপ। তাই 10,000 ছেলেকে ডেকে বলছেন, বাবাজি তোমরা তো, তার বাবা বলেছে তোমরা যাও ওখানে তপস্যা করে সিদ্ধি প্রাপ্ত হয়, আসে গৃহস্থ হবে। তো নারদ মুনিকে, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা গৃহস্থ হতে যাচ্ছ, তোরা ঘুঘু দেখেছ, ঘুঘু ফান দেখো না কিরকম, সেটা দেখতে খুব ভালো কিন্তু ফান্দে পড়লে যে কি হবে এসবে তোমরা জান না। তো নারদ মুনির সুন্দর বর্ণনা দিচ্ছেন, এরকম এ সংসার নদীর বর্ণনা দিয়েছেন, সংসার নদী এখানে হাঁস আছে কি আছে সুন্দর এরকম বর্ণনা দিয়েছেন। সেভাবে রহুগণ রাজাকে জগভরত তিনিও বুঝাচ্ছেন যে বদ্ধজীবের কি অবস্থা এখানে আছে, বদ্ধজীব কখন কখন সে নদীতে ঝাঁপ দেয় স্নান করতে, ঝাঁপ দেবে তো সেখানে অল্প জল আছে, সেখানে অনেক দুঃখ পাবে। তো এইরকম বিভিন্ন প্রকারের এই সংসার যে কি স্বরূপ, আমরা সংসার প্রবেশ করবার আগে এই স্বরূপটাকে বোঝা উচিত। আর এইটা যে কথা আমি আগে বললাম, যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের কথা শোনা, তাদের শোনা উচিত তা নয়, তা গৃহস্থদেরও শোনা উচিত, সবার শোনা উচিত। শাস্ত্রে বলা আছে ভালো ব্রহ্মচারী হওয়া উচিত যাতে সে গৃহস্থ হতে পারে, আর গৃহস্থ হওয়া উচিত যাতে তাড়াতাড়ি গৃহস্থ জীবনকে ছেড়তে পারে, গৃহস্থ জীবন ঠেলাটা বুঝতে পারে তাড়াতাড়ি, আরে বাপরে বাপ এই গৃহস্থ জীবনটা, হ্যাঁ তার খুব সতর্ক হয়ে থাকবে, তো গৃহস্থ জীবনকে পরিত্যাগ করে সম্পূর্ণ ভগবান কাছে আত্মসমর্পণ করবে। চারটে বর্ণার আশ্রমের একটা লক্ষ্য রয়েছে, ভালো ব্রহ্মচারী যে হবে সে ভালো গৃহস্থ হতে পারবে, হ্যাঁ আর ভালো গৃহস্থ যে হবে সে ভালো সন্ন্যাসী হতে পারবে, এই সবটার সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই জন্য এখানে যে জ্ঞান দেওয়া হয়েছে শুধু ছাত্র ব্রহ্মচারীদের জন্য নয়, এটা গৃহস্থদের জন্য প্রযোজ্য। তো সবাই সেটা বুঝে তো সেই অনুসারে জীবনকে নিয়ন্ত্রণ করবো, এবং গৃহস্থ জীবনে থেকেও আমরা কীভাবে এগুলিতে প্রভাবিত না হয়, যেরকম বলা হচ্ছে গৃহস্থ জীবনে আমাদের স্বার্থকে হরণ করে নেবে এই সমস্ত ইন্দ্রিয়গুলি, তো আমরা বুঝবো না এই স্বার্থকে আমাদের না দিয়ে এই অর্থকে আমরা ভগবানের সেবায় লাগাবো, তো গৃহস্থর আরও সতর্ক হবে। তো এইভাবে ভব অটবি বা এই অরণ্য সংসার অরণ্যের সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান থাকা দরকার। জয় শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীমদ ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সদানাত্মানন্দে।